হ্যালো,
এখন শুরু হচ্ছে বুধবারের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে দারিদ্র বিমোচন, অগ্রগতি ও প্রতিবন্ধকতা। আজকের এই হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ রোকেয়া হায়দার আপনাকে। শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই সাপ্তাহিক আয়োজন হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটি শুনলেন, আমাদের আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশে দারিদ্র বিমোচন, অগ্রগতি ও প্রতিবন্ধকতা। শ্রোতারা এ বিষয়ে আপনারা প্রশ্ন করতে চাইলে এই নম্বরে আমাদের সরাসরি ফোন করুন, 2026193062। যেমনটি আমরা সকলেই জানি যে বাংলাদেশে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে লক্ষ্যযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2021 সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং 2030 সাল নাগাদ বাংলাদেশ আরও অনেকখানি এগিয়ে যাবে। কেউ কেউ বলছেন যে বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে পৌঁছবে। সম্প্রতি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন যে আগামী 4 বছরে অর্থাৎ 2018 সাল নাগাদ বাংলাদেশে দরিদ্র লোক থাকবে না। তবে এসব বক্তব্য ও প্রাক্কলন সত্ত্বেও অনেকেরই জিজ্ঞাসা যে বাংলাদেশ এখনও যে নানান রকম সমস্যায় রয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রয়েছে বিনিয়োগের ঘাটতি, রয়েছে দুর্নীতি, সেসব কিছুর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কি দারিদ্র বিমোচনে তার লক্ষ্য অর্জনে সমর্থন হবে দেশটি? এসব জিজ্ঞাসারই জবাব দেবেন আমাদের আজকের প্যানেলিস্ট। টেলিসম্মিলনী লাইনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর রিসার্চ ডিরেক্টর ডক্টর বিনায়ক সেন। ডক্টর সেন, আপনাকে স্বাগতম। রয়েছেন একই প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম। আমরা নিউ ইয়র্ক থেকে যোগাযোগ করার চেষ্টা করছি ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এর ডিরেক্টর এবং লিড অথর ডক্টর সেলিম জাহানকে। এখনো আমরা তাকে লাইনে পাইনি, তবে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে চলে যাচ্ছি। শ্রোতাদের কাছে অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার এবং প্যানেলিস্টদের কাছে অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর। প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি ফেসবুকে। নাজিম মাহমুদ প্রশ্নটি করেছেন, কোত্থেকে করেছেন সেটি লেখেননি, তার ফেসবুক আইডি হচ্ছে নাজিম মাহমুদ। তিনি প্রশ্ন করেছেন, একটি দেশের দারিদ্র মোচন কতখানি হয়েছে এবং কতখানি বাকি আছে তা নির্ধারণ করার মাপকাঠি কি কি? ডক্টর বিনায়ক সেন।
আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি। বাংলাদেশের দারিদ্র
বিমোচনে কতখানি হয়েছে এবং বিমোচন কতখানি হয়েছে এবং কতখানি বাকি আছে তা নির্ধারণ করার মাপকাঠি কি?
মাপকাঠিটি এমনিতে তো আন্তর্জাতিক ভাবে আমরা জানি $1 লাইনের নিচে যারা আছে তাদেরকে দারিদ্র ধরা হয়। আমাদের দেশে অবশ্য ক্যালোরি ভিত্তিতে প্রথম দিকে ধরা হতো, 2112 ক্যালোরির নিচে যারা মাথা কিছু গ্রহণ করছে খাদ্য তাদেরকে দরিদ্র ধরা হতো, 1800 ক্যালোরির নিচে যারা তাদেরকে চরম দরিদ্র ধরা হতো। তো সেই হিসেবে আমরা একটা দারিদ্র পরিস্থিতিতে সহনীয় বা লক্ষণীয় অগ্রগতি দেখতে পাচ্ছি গত 2 দশকে, এবং 62 থেকে সেটা 32% দাঁড়িয়েছে। যে ওভারঅল দারিদ্র এবং চরম দারিদ্র 44% থেকে 18% দাঁড়িয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখন প্রজেকশন নিয়ে এবং প্রজেকশনের ইন্টারপ্রিটেশন নিয়ে, যেমন একটা প্রজেকশন দেখা যাচ্ছে যে যদি আমাদের অর্থনীতি 6% হারে বৃদ্ধি পায়, যেমন পেয়ে আসছে গত 7-8 বছর ধরে এবং আগামীতেও যদি পায়, তাহলে 2021 সাল নাগাদ আমরা চরম দারিদ্রকে অন্তত 6% নামাতে পারব। কিন্তু তারপরও দেখা যাবে যে 1 কোটি জনসংখ্যার বেশি চরম দারিদ্র থেকে যাবে এবং প্রায় 2 কোটি জনসংখ্যার বেশি থেকে যাবে সাধারণভাবে দারিদ্রে। কিন্তু এই হিসাবের একটা অনুমান হচ্ছে যে যারা উঠছে তারা উঠছেই, তারা নামছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দারিদ্র ক্ষেত্রে যত না উঠানো তার চাইতেও বেশি হচ্ছে, তারা যাতে পিছনে পড়ে না যায় বা আবার যেন উপরে উঠে সাপলুডো খেলার মতো আবার যেন নেমে না যায়, সেইটাকে কিভাবে ঠেকানো যায়, সেই দুর্যোগ দুর্বিপাক স্বাস্থ্য সংকট সেখান থেকে কিভাবে তাদেরকে পরিত্রাণ দিয়ে তাকে একটা সাস্টেইন ভাবে তার ক্লায়েন্টটাকে সাপোর্ট করা যায়, সেই জায়গা সেইটা যদি হিসাবে নেওয়া যায় তাহলে কিন্তু অপটিমিস্টিকও খুব হওয়ার কিছু নেই, আবার খুব পেসিমিস্টিকও হওয়ার কিছু নেই, এটা একটা মাঝামাঝি বাস্তবোচিত ভাবে জিনিসটাকে দেখতে হবে।
ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে ডক্টর সেলিম জাহান আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন। আমরা যেমনটি বলছিলাম যে UNDP হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের ডিরেক্টর এবং লিড অথর ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমাদের প্রথম প্রশ্ন যেটির উত্তর একটু আগে ডক্টর বিনায়ক সেন দিচ্ছিলেন সে বিষয়ে আপনার কাছেও যাচ্ছি, যে একটি দেশের দারিদ্র বিমোচন কতখানি হয়েছে এবং কতখানি বাকি আছে তা নির্ধারণ করার মাপকাঠি কি কি, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দারিদ্র বিমোচনের সংজ্ঞাটাই বা কি এবং কিভাবে সেটা মাপা হয়? ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় এই ব্যাপারে যে কথাটি আমি প্রথমেই বলতে চাই যে বেশিরভাগ দেশে দেখা যাচ্ছে যে আয়ের একটি পরিমাণ ধরে তারপরে দারিদ্র সীমা নির্ধারণ করা হচ্ছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে মানুষজন সেই দারিদ্র সীমার উপরে বাস করছে কিংবা নিচে বাস করছে এবং একটি সংখ্যাকে বলা হচ্ছে যে এটাই দারিদ্রের একটি চিত্র সেই দেশে। আমার মনে হয় যে এটা খণ্ডিত চিত্র এবং আমার মনে হয় যে কোন দেশের দারিদ্র যদি বুঝতে হয় তাহলে পরে শুধুমাত্র আয়ের একটি নির্ণায়ক নিয়ে সেটাকে বোঝা যাবে না, তার জন্য মানব উন্নয়নের যে অন্যান্য নির্ণায়ক গুলো আছে, অন্যান্য দিকগুলো আছে, সেগুলোর দিকেও দৃষ্টি ফেরাতে হবে। স্বাস্থ্য একটি বড় প্রশ্ন, শিক্ষা এবং জ্ঞান সেখানে কতখানি হচ্ছে, রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষজন কতখানি অংশগ্রহণ করছে, সেখানে মানুষের নিরাপত্তা কতখানি আছে, সেই সমস্ত দিক থেকে একটি সর্বাঙ্গীন এবং একটি বড় রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে আমার মনে হয় যে দারিদ্রের নির্ণায়ক নির্ধারিত হওয়া উচিত এবং সেইটা যদি আমরা করি তাহলে পরে শুধুমাত্র একটি আয়ের সীমারেখা দিয়ে আমরা সেটাকে নির্ধারণ করব না, বরং বঞ্চনা এবং সেখানে যে হতদরিদ্রের সংখ্যা কত সেই সমস্ত বিষয়গুলোকেও আমরা নিয়ে আসতে পারবো। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মতো একটি দেশে শুধুমাত্র আয় দিয়ে বা আয়ের দারিদ্র সীমা নির্ণায়ক দিয়ে দারিদ্রকে নির্ধারণ করাটা বোধ হয় সমীচীন নয়।
এ প্রসঙ্গে ডক্টর নাজরীন আহমেদ আলোকপাত করবেন একটু।
জি, ইতিমধ্যে দুজন বিশেষজ্ঞ এসব ব্যাপারে তারা কথা বলেছেন এবং আমি সেলিম জাহান যেখানে শেষ করছিলেন ওনার কথা থেকে বলছি যে দারিদ্রের এই যে সংজ্ঞাগত বিষয়ে যখন আমরা পরিমাপ করি উনি সঠিকভাবেই তুলে ধরেছেন এবং সেই ক্ষেত্রে দরিদ্র জনগণের মধ্যেও কিন্তু এমন থাকে যে যারা কিছু বিশেষ কারণে সেই তাদের দরিদ্র অবস্থা থেকে বের হওয়ার ক্ষেত্রে তাদের বেশি সমস্যা থাকে, যেমন যে প্রতিবন্ধী, তারপর সমাজে থার্ড জেন্ডার আমরা যেটাকে বলছি সেই ধরনের যারা অবস্থায় আছেন তাদের কিন্তু দরিদ্রদের মধ্যেও তারা যে দরিদ্র অবস্থা থেকে উঠে আসার ক্ষেত্রে তাদের কিছু ইনহেরেন্ট প্রতিবন্ধকতা থাকে এবং সেই জায়গাগুলো আসলে শুধু ইনকাম দারিদ্র দিয়ে দেখলে হবে না, তাদের জন্য কিন্তু অনেক স্পেশাল নিড দরকার, অনেক আমরা জানি ফিমেল হেডেড হাউসহোল্ড এর জন্য স্পেশাল মেজার্স নেওয়া দরকার। কাজে দারিদ্রের যখন পরিমাপ করা হচ্ছে কতজন দারিদ্র সেই সংখ্যাটা গোনার পাশাপাশি এই দরিদ্র জনগণ সেই দারিদ্রের যে সীমারেখা সেটা যেভাবেই আমরা নির্ধারণ করি না কেন সেটা থেকে ওঠার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা কার কত ধরনের আছে সেইটা অ্যাড্রেস হওয়াটা আমি মনে করি জরুরি যখন আমরা পরিমাপ করছি।
ধন্যবাদ। আমাদের টেলিফোন আসা শুরু হয়েছে, আমরা প্রথম লাইনে যাচ্ছি ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, আমি তাসনিম আফিফা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্যানেলিস্টদের কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো যে বিগত কয়েক বছরে বাংলাদেশের দারিদ্র্যের হার অনেকটাই কমে এসেছে আমরা দেখলাম এবং আমরা বাংলাদেশকে রোল মডেল হিসেবে উদাহরণ দিতে পারি, কিন্তু আসলে পুরোপুরিভাবে বাংলাদেশের দারিদ্র বিমোচন করতে হলে আমাদের সরকারের কি কি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করা উচিত বলে আপনারা মনে করেন? এবং আমার আরো একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আমরা সবসময় লক্ষ্য করে আসছি যে বাংলাদেশের উচ্চবিত্ত শ্রেণীর সম্পত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অবস্থানে রয়েছে তাদের অবস্থা বরাবরের মতো যা ছিল তাই রয়ে যাচ্ছে, এর পেছনের কারণটা আসলে কি আপনারা মনে করছেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। এই প্রশ্নের উত্তরের জন্য আমি প্রথমে যাচ্ছি ডক্টর বিনায়ক সেনের কাছে। ডক্টর সেন,
আসলে দারিদ্র বিমোচনের জন্য সম্পূর্ণভাবে তাকে নির্মূল করার জন্য দরকার এখন একটা বিগ পুশ, আমি এটাকে বলছি যে মিনি বিগ পুশ, ঠিক বিগ বিগ পুশ বলছি না, উদাহরণ হিসেবে বলি যে সরকার কর্তৃক পরিচালিত যে সামাজিক সুরক্ষা কর্মসূচি যেটাকে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম বলি, সেই সব অনেকগুলো প্রোগ্রাম আছে, প্রায় 95টির মতো প্রোগ্রাম আছে ছোট বড় মিলিয়ে। কিন্তু যেগুলো তার মধ্যে তাৎপর্যপূর্ণ প্রথম দিককার 10-15টা প্রোগ্রাম, তাতে মাথা পিছু সুবিধাভোগী কিছু দেওয়া হয় মাসে 500 থেকে 600 টাকা করে ম্যাক্সিমাম, অনেক ক্ষেত্রে 300 টাকাও দেওয়া হয়। এখন এর পরিমাণ বর্তমানে কৃষি মজুরি, চলতি বাজারে কৃষি মজুরি হচ্ছে দৈনিক 300-350 টাকা করে, এবং ঢাকার আশেপাশে তো বিভিন্ন জায়গাতে এখন এখন এই যে লিন সিজনে আমি সেদিন দেখলাম কেরানীগঞ্জের দিকে এটা 400 টাকা করে। তো তাহলে দেখা যাচ্ছে এক থেকে দুই দিনের কৃষি মজুরির সমান ভাতা পাচ্ছে এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে। এই পরিমাণ ভাতা পেয়ে একজন চরম দরিদ্র ব্যক্তি কখনোই চরম দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে না, তার কিছুটা উপশম হবে কিন্তু সে নির্মূল হতে পারবে না। এইটা একটা, সুতরাং এটা কত টাকা দিতে হবে, আমরা একটা হিসেব করেছি যে মাসে যদি 1500-1600 টাকা করে দেওয়া হয় দুই বছর ধরে এটা দেওয়া হয়, তাহলে সে চরম দরিদ্র থেকে উঠে আসার একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়। তার মানে এখন যে দেওয়া হচ্ছে তার তিন গুণ দিতে হবে, এখন 500 টাকা দিলে তার 1500 টাকা তিন গুণ বেশি দিতে হবে। আরেকটা হিসাব আপনি বলি প্রাসঙ্গিক বিধায়, যে আমরা হিসেব করে দেখেছি যে জাতীয় আয়ের প্রায় 3% যদি পুনর্বণ্টন করে দেওয়া যেত চরম দরিদ্রদের মাধ্যমে, লোয়ার পভার্টি লাইন ধরে যদি আমি পভার্টি গ্যাপ হিসাব করি তাহলে প্রায় 3% দাঁড়ায়। সেই 3% যদি পুনর্বণ্টন করা যেত তাহলে সবাই উঠে যেতেন চরম দরিদ্রের উপরে। বর্তমানে আমরা সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিতে ব্যয় করছি প্রায় 1.8% মতো, পেনশনকে আলাদা যদি রাখি বাইরে, তার মানে অনেকখানি ব্যয় করছি কিন্তু যথেষ্ট নয়। কিন্তু অনেকখানি ব্যয় সত্ত্বেও যে ফল পাচ্ছি না, তার একটা কারণ হচ্ছে অপ্রতুল বরাদ্দ, এবং আরেকটা কারণ হচ্ছে লিকেজ এবং মিস টার্গেটিং, যে চরম দরিদ্র বা দরিদ্র তার কাছে পৌঁছচ্ছে না অথবা সরাসরি ভাবে দুর্নীতি হচ্ছে। সেকেন্ডারি স্টাইপেন স্কিমে 2005-06 সালের দিকে দেখেছিলাম যে আমরা অ্যাকশন এইডের সহায়তায় সমীক্ষা করে যে এক তৃতীয়াংশই যেগুলো ছাত্রী দেখানো হচ্ছে খাতায় পত্রের রেজিস্টারে সেগুলো ভুয়া নামপত্র। তো সেই সেই কারণে এখানে একটা লিকেজেরও ব্যাপার আছে। কিন্তু আমি সবচাইতে বড় পয়েন্ট মনে করি যে আমূল নির্মূল করার জন্য এটা এখানে স্বাস্থ্য বিমা বা স্বাস্থ্য সেবার সম্প্রসারণ অতি জরুরি ভাবে দরকার, কারণ উপরে উঠে গেল আবার একটা ঝুঁকি, স্বাস্থ্যগত ঝুঁকি এসে তাদেরকে নিচে নামিয়ে ফেলে, এবং এই স্বাস্থ্যগত ঝুঁকি মানে মোকাবেলা করার জন্য কোন রকম ব্যবস্থা এখন এই মুহূর্তে নেই।
জি, তাসনিম আফিফার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে উচ্চবিত্তের সম্পত্তি বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা যা ছিল তাই রয়ে গেছে। ডক্টর সেলিম জাহান,
এই প্রশ্নটি আসলে আপেক্ষিক দারিদ্র্যের প্রশ্ন, এবং এখানে আমরা বলতে চাচ্ছি যে অসমতা যে বৃদ্ধি পাচ্ছে সমাজের মধ্যে, সেই দিকেই প্রশ্নকর্তা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন এইটা দূর করতে হলে আমার মনে হয় যে কতগুলো ব্যবস্থার কথা প্রথমে চিন্তা করতে হবে, এবং এর আসল কারণ কি সেটাও দেখতে হবে। বাংলাদেশের মতো দেশে এই যে অসমতা বৃদ্ধির একটা প্রধান কারণ হচ্ছে যে ভূমি, ঢাকা শহরে যাদের জমি আছে সেই ভূমি থেকে আমরা যাকে রেন্ট বলে থাকি বা রেন্টিয়ার শ্রেণী যাদেরকে বলে থাকি, সেই রকমের একটা শ্রেণী কিন্তু সেখানে বেরিয়ে এসেছে। দ্বিতীয়ত, বহু ক্ষেত্রেই এই যে উপর উচ্চবিত্তের যারা মানুষ তাদের আয়, তাদের যে সম্পদ সেটা কিন্তু খুব আমরা যেটাকে বলি যে প্রোডাক্টিভ সেক্টর থেকে এসছে তা কিন্তু নয়, এবং সেখানে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখব যে সেটা বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা তারা আদায় করেছেন মুদ্রানীতির কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে, এবং বিভিন্নভাবে সেই তাদের যে সম্পত্তি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে আমার প্রথমেই বলতে হবে যে আজকে আমাদের যে প্রবৃদ্ধির রূপরেখা বা অর্থনৈতিক প্রবৃদ্ধির যে স্বরূপ সেটাকে চিন্তা করে দেখতে হবে। একটা অন্তর্ভূত অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাংলাদেশে না করা যায়, যেখানে দরিদ্র জনগণ যারা রয়েছেন তাদের কর্মনিয়োজন, তাদের আয়ের প্রবৃদ্ধি আরো দ্রুত হারে যদি না করা যায় বাকি অর্থনৈতিক দিক থেকে, তাহলে কিন্তু এই অসমতাকে কমিয়ে আনা যাবে না। সুতরাং অন্তর্ভূত একটা প্রবৃদ্ধি যেখানে
মূলত প্রবৃদ্ধির মূল বিন্দুটি হবে যেখানে দরিদ্র জনগণ কাজ করছেন, যে সমস্ত খাতে তাদের আয় এবং তাদের কর্মনিয়োজন নিয়োজিত সেখানে পুরোপুরিভাবে লক্ষ্য রাখা। দ্বিতীয় হচ্ছে যে রাজস্ব নীতিকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে রাজস্ব নীতির ক্ষেত্রে বাংলাদেশে যে ধরনের কর প্রথা আছে তাকে আমরা খুব বলতে পারি না যে সেটা বর্তমানে যে অবস্থানে আছে সেটা এই অসমতাকে দূর করে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে উচ্চবিত্ত মানুষদের যে আয় এবং বিশেষত সম্পদ, সেই সম্পদের ওপরে কোনোভাবে এই রাজস্ব নীতিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে এবং সেখানে যারা উচ্চবিত্তের মানুষ আছেন তাদের কাছ থেকে কর কতখানি আদায় করা যেতে পারে সেটার দিকে আমার মনে হয় যে দৃষ্টি দিতে হবে। এবং তৃতীয়ত এবং শেষ কথা হচ্ছে যে মূলত যে সমস্ত সেবামূলক খাত আছে যেমন স্বাস্থ্য, শিক্ষা, তাতে দরিদ্র এবং দরিদ্রতম মানুষের অংশগ্রহণ কতখানি, সেই সুবিধাটা তারা কিভাবে পাচ্ছেন এবং পাচ্ছেন কিনা সেটার দিকেও দৃষ্টি রাখতে হবে। এবং শেষ কথা যেটা বিনায়ক বলেছে তার কথার সূত্র ধরেই আমি বলছি যে সামাজিক সুরক্ষার যে ব্যবস্থাটার কথা বিনায়ক বিশেষভাবে বলেছেন সেইটাকে কিন্তু আমাদের আমাদের নীতিমালা এবং আমাদের কর্মপ্রণালীতে নিয়ে আসতে হবে।
ডক্টর নাজনীন আহমেদ।
জি, বাকি প্যানেলিস্ট যা বলেছেন সেগুলোকে সমর্থন করি। আমি রিপিট না করে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আসলে দরিদ্র মানুষ এবং যারা ধনী তার মধ্যে গ্যাপ কমিয়ে আনার মানে হচ্ছে উন্নয়নের সুফলটা যেন দরিদ্রদের দিকে ইনক্রিজিং হারে যায়। এবং সেটা যদি করতে হয় সেটা একটা হচ্ছে যে দরিদ্র বান্ধব অর্থনৈতিক উন্নয়ন বা দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি যেখানে তাদের আয়ের উপায় তৈরি হবে, এবং উন্নতি হচ্ছে তাদেরকে সামাজিক সুযোগ সুবিধাগুলো অধিক মাত্রায় দেয়। এবং সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না ডক্টর বিনায়ক সেন যেটা বলছিলেন যে সোশ্যাল সেফটি নেটে যে লিকেজ গুলো আছে সেগুলো কমানোর যেমন দরকার, তেমনি ওভারঅল আমাদের যে উন্নয়ন বাজেট রয়েছে যেগুলো রাস্তাঘাট, বাজার তৈরি, ইউটিলিটির অন্য সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে, সেই জায়গায় যত রকম দুর্নীতি এবং লিকেজ আছে সেটাকে কমাতে হবে। কারণ আমাদের মতো দরিদ্র দেশে যতটাই আমরা চাই না কেন, আমরা চাই যে জিডিপির 3% সেফটি নেটে যাক, কিন্তু এখনো আমরা যতটুকু যাচ্ছে সেটারও যদি বলা হচ্ছে যে সেটার অর্ধেকের মতোই আসলে কাজে লাগছে না, তো সেইখানেও যদি সেটার সঠিক ব্যবহার করা যায় তাহলেও কিন্তু আমরা গ্যাপটা কমানোর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবো। আর ইনক্রিজিং হারে যদি দরিদ্রদের জন্য উন্নয়নের সুফল দিতে হয় তাহলে কিন্তু ওভারঅল উন্নয়ন বাজেটের সুশাসনপূর্ণ বাস্তবায়নটা ভীষণভাবে দরকার, এবং সেটা হলে তাদের মধ্যে নতুন নতুন কর্মসংস্থানের তাদের জন্য সুযোগ তৈরি হবে এবং সেই আয়টাই পারবে আসলে দরিদ্র আর ধনীর মধ্যে যে অসমতা সেটাকে কমিয়ে আনতে।
জি ধন্যবাদ। আমি জানি যে এটি অত্যন্ত একটি আগ্রহ উদ্দীপক বিষয় এবং আপনারা সকলেই বিশেষজ্ঞ। শুধু সবিনীত অনুরোধ করবো, আমাদের অনেক শ্রোতা আছে, অনেককেই আমরা সুযোগ দিতে চাই প্রশ্ন করার, সেই জন্য উত্তর একটু সংক্ষিপ্ত রাখতে, এবং শ্রোতাদের প্রতিও আগেই অনুরোধ জানিয়েছি যে প্রশ্ন যেন সংক্ষিপ্ত রাখতে। এবার চট্টগ্রাম থেকে লাইনে আছেন একজন, সালাউদ্দিন মোহাম্মদ রেজা। হ্যালো,
সালাউদ্দিন মোহাম্মদ রেজা চট্টগ্রাম থেকে বলছি। দারিদ্র বিমোচনে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের বিভিন্ন সংস্থার দৃষ্টিতে এগিয়ে রয়েছে। সম্ভবত অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাহেবও সে দৃষ্টিকোণ থেকে কিছুটা আগবাড়িয়ে বলেছেন আগামী কয়েক বছরে এক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করবে বাংলাদেশ। কিন্তু আমার প্রশ্ন হলো বর্তমানে দেশে বিদেশি এবং দেশি বিনিয়োগের ক্ষেত্রে যে মন্দাভাব তথা কর্মসংস্থান ও উৎপাদনশীলতার যে মন্থর গতি তা যদি অব্যাহত থাকে তাহলে কি আদৌ কাঙ্ক্ষিত দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন সম্ভব হবে?
ধন্যবাদ সালাউদ্দিন মোহাম্মদ রেজার। সঙ্গে আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি যশোর থেকে, শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। প্যানেলের কাছে আমার প্রশ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে, আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ পাব। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক দিকগুলো দেখতে চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত একটি বড় অংশের জনগোষ্ঠীর চাহিদা পূরণ, তাদের আয় বৃদ্ধি এবং টিকে থাকার জন্য তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে কিস্তি পরিশোধ করতে উল্টে আরো দরিদ্র হয়ে যাচ্ছেন, সর্বশান্ত হচ্ছেন। আবার অন্যদিকে আমরা যদি দৃষ্টি ফেরাই তাহলে দেখতে পাবো যে বিগত সময়ে জামাত শিবিরের তাণ্ডব, বিরোধী দলীয়দের হরতাল, সরকার দলীয়দের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, বর্তমান সময়ে বাংলাদেশের রেমিটেন্স কমে যাওয়া, চামড়া শিল্পের ধস, গার্মেন্টস শিল্পের একের পর এক বিপর্যয়, ব্যাংকের অনাদায়ী খেলাপি ঋণের বোঝা থেকে বেরিয়ে 2021 সালের মধ্যে সবার জন্য মানসম্মত জীবনযাপন কৌশল নির্ধারণ করা সরকারের পক্ষে আদৌ সম্ভব হবে কি? ধন্যবাদ প্যানেলকে।
এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। প্রশ্নের জবাবের জন্য প্রথমেই যাচ্ছি ডক্টর সেলিম জাহানের কাছে।
এই দুটো প্রশ্নকে একত্র করেই বলি যে যে দুটো প্রশ্ন করা হয়েছে সেখানে একটা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আসল যে ব্যাপারে লক্ষ্যটি রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে যে লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য মাত্রার দিকে এগিয়ে যাওয়ার পথে আমরা সঠিক পথে আছি কিনা, সেটা এখন 2019 হবে কি 2021 হবে কি 2025 হবে সেরকম একটা সময়সীমা নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু প্রায়শই দেখা যাবে যে সময়সীমারও হেরফের হচ্ছে। তার একটি অন্যতম কারণ হচ্ছে যে বর্তমানে আমরা যে বিশ্বে বাস করছি সেই বিশ্বে এক ধরনের অস্থিতিশীলতা আছে, সেটা অর্থনৈতিক মন্দার কারণে হতে পারে, সেটা আর্থিক নানান রকমের সংকটের কারণে হতে পারে, সেটা নানান রকমের নাশকতামূলক কাজ যে বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তার কারণেও হতে পারে। সুতরাং সম্ভাবনাটা থেকেই যাচ্ছে যে আমরা যদি সঠিক পথে চলি সেখান থেকে আমাদের সরিয়ে দেওয়ার জন্য নানান রকম শক্তি কাজ করবে, এবং মূল কথা হচ্ছে যে কত দ্রুত এবং কত ভালোভাবে আমরা আবার সেই পথে ফেরত আসতে পারব। সেই প্রসঙ্গে তিনটি কথা বলতে চাই। একটি হচ্ছে যে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বা দারিদ্র কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে সেটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই, সেটা সাফল্য একটা বড় রকমের সাফল্য, সমস্যা অনেক রকমের আছে, এবং মূল কথাটা হচ্ছে যে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে এটার বাইরে আমরা কি করে আমরা আসতে পারবো সে ব্যাপারে আমাদের দৃষ্টি ফেরাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটি দেশের বর্তমান বিশ্বে তার যে অর্থনৈতিক উন্নয়ন, তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা শুধুমাত্র সেই দেশের নীতিমালা বা সেই দেশের সম্পদের বা সেই দেশের পরিস্থিতির উপরে নির্ভর করছে না, এটা বৈশ্বিক পরিস্থিতির উপরে এবং বৈশ্বিক অবস্থার উপরে নির্ভর করছে, কারণ আমরা একটা বিশ্বায়িত বিশ্বে বাস করছি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশের যে কথাটা বলা হয়েছে যে বিনিয়োগ আশা বা আমাদের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা গ্রহণ, আমাদের যে শিল্প মূলক যে সমস্ত জিনিস আমরা বাইরে রপ্তানি করি সেদিকে আমাদের বাজারকে বৃদ্ধিকরণ, সেই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে ব্যবস্থা নিতে হবে। এবং শেষ কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত নীতিমালা তাদেরকে প্রণয়নের জন্য এবং সেই সংস্থাগুলোর বাস্তবায়নের জন্য যে সমস্ত সংস্থা রয়েছে, যে সমস্ত অবস্থান রয়েছে, সেগুলোকে সুশাসিত মূলক একটা অবস্থানে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে মনে হয় যে যত সমস্যায় থাকুক না কেন আমরা মনে হয় যে সঠিক পথে যেতে পারবো, এবং সেখানে 2 বছর হোক 5 বছর হোক লক্ষ্যমাত্রায় নিশ্চয়ই আমরা পৌঁছতে পারবো।
ডক্টর নাজনীন আহমেদ,
এখানে বলার অপেক্ষা রাখে না যে আমরা দারিদ্র বিমোচনের জন্য প্রথমত আমার প্রবৃদ্ধি দরকার এবং এরপরে দরকার হচ্ছে সেই প্রবৃদ্ধির একটা সুষম বণ্টন। এখন প্রবৃদ্ধির জন্য বিদেশি দেশি উভয় ধরনের বিনিয়োগ দরকার। আমি একটু অপটিমিস্টিক, আমি এটা বলতে চাই না যে দেশি বিদেশি বিনিয়োগ আমাদের অনেক কম, সেটা নয়, সেটা অপর্যাপ্ত। এটা আমি বলতে পারি যে যতখানি আমরা এগোতে চাই, মধ্য আয়ের দেশ বলি কিংবা এর চেয়েও বেশি এগোতে চাই, সেই অনুযায়ী আমাদের বিনিয়োগটা যথোপযুক্ত নয়, কিন্তু আমাদের কিন্তু দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে। এবং আমরা দেখেছি যে যখন সারা বিশ্বে মন্দা চলছিল 2008-09 দিকে, তখন কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যেখান থেকে আপনার প্রবৃদ্ধিও পজিটিভ হয়েছে এবং আমাদের এক্সপোর্টও পজিটিভ গ্রোথ হয়েছে। এখন কথা হচ্ছে যে এই দেশি বিদেশি বিনিয়োগ দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব কিনা। দারিদ্র বিমোচনের আসলে সম্ভব তো অবশ্যই, কিন্তু গতিটা কতটা হবে, কতদিনে আমরা সেখানে পৌঁছাতে পারবো, যেটা ডক্টর সেলিম জাহান বলার চেষ্টা করছিলেন, তো সেই দিকে বাংলাদেশের অগ্রগতি যথেষ্ট। এবং আমি মনে করি এখন বেশি মনোযোগ দেওয়া দরকার যে আমরা বিনিয়োগটাকে আরো বেশি কি করে বাড়াতে পারি, এবং সেই ক্ষেত্রে সুশাসনের প্রশ্নটি এবং অবশ্যই অবকাঠামো উন্নয়নের প্রশ্নটি, যেটি কিনা আবার শাসনের সাথে জড়িত উন্নয়ন বাজেটের মাধ্যমে সেই জায়গাটাই মনোযোগ দিতে হবে। আজকে এই অনুষ্ঠানটি শুরুর আগেই ভয়েস অফ আমেরিকা থেকে যে খবরটি প্রচার করছিলেন আপনারা, সেখানে কিন্তু বলা হয়েছে যে দুর্নীতি এখতে বাংলাদেশের আবার এই বছর অবস্থানটি গত বছরের চেয়ে এক ধাপ পড়ে গেল। তার মানে আমাদের কিন্তু সুশাসনের প্রশ্নটি আবার সামনের দিকে চলে আসার একটা উপক্রম হচ্ছে বলে মনে হচ্ছে, এবং সেই জায়গায় আমাদের মনোযোগ দিতে হবে, যার ফলে দেশি বিদেশি উভয় প্রকার বিনিয়োগ আরো বাড়ার সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করি। আরেকটি হচ্ছে মধ্য আয়ের দেশে চলে গেলেই যে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত দেশ পরদিন থেকে আমরা পেয়ে যাব এটা তা নয়। আমরা একটু আগের প্রশ্ন থেকে জানি যে সম্পদের বন্টন যদি সুষম না হয় আমরা মধ্য আয়ের দেশে চলে যেতে পারি, আমাদের অ্যাভারেজ আয় বেড়ে যেতে পারে, কিন্তু স্টিল আমাদের জনগণের একটা অংশ কিন্তু চরম দারিদ্র্যের মধ্যেও থাকতে পারে। কাজেই আমরা যখন এগোচ্ছি, যখন মধ্য আয়ের দেশে যাচ্ছি, ততদিনে কিন্তু আমাদের বন্টন ব্যবস্থাটি কি হবে, সমাজে যেন আয়ের সুষম বন্টন হয় সেইটাকে সাথে নিয়ে আমাদেরকে মধ্য আয়ের দেশে যাওয়ার পথে অগ্রসর হতে হবে।
জি, আমাদের পরবর্তী প্রশ্নকর্তা ঢাকা থেকে জিনাত। হ্যালো।
হ্যালো, আমি জিনাত ঢাকা থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের দারিদ্র বিমোচন এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যে পাঁচটা ফাইভ ইয়ার প্ল্যান নেওয়া হয়েছে, এরপরে কেন ফাইভ ইয়ার প্ল্যান থেকে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারে দেওয়া হলো এবং এখান থেকে আউটকামটা কি পাওয়া গেল?
আরো একটি প্রশ্ন নিয়েছি ঢাকা থেকে হামিদা। হ্যালো।
হ্যালো, ঢাকা থেকে হামিদা বলছি। দারিদ্র বিমোচনের সাফল্য এবং প্রতিবন্ধকতা নিয়ে যদি প্রশ্ন তুলি অনেকগুলো দিক এসে যায়। আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই, আর তা হলো নারী ক্ষমতায়ন। আমরা সবাই জানি আমাদের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, আইনি অধিকার প্রতিটি ক্ষেত্রেই নারী ক্ষমতায়ন আমরা আদৌ কি করতে পেরেছি? কারণ নারী শুধু নারী নয়, একজন মাও বটে। নারী যদি স্বনির্ভর হয়, ক্ষমতাধর হয়, সেক্ষেত্রে পুরো সমাজই শিক্ষিত হবে, আর শিক্ষিত সমাজ সবসময় সচেষ্ট থাকবে দারিদ্র বিমোচনে। আমি প্রশ্নটি আবারও করতে চাই, আমরা কি নারীর ক্ষমতায়ন আদৌ করতে পেরেছি?
ধন্যবাদ আপনাকে হামিদা। তবে প্রথমে জিনাতের প্রশ্ন ছিল যে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আবার কেন পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারে যাওয়া হলো। ডক্টর বিনায়ক সেন,
এইটা প্রশ্নটা মনে হয় একটু পুরনো প্রশ্ন, কারণ হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 90-এর দশকে, তারপর 2000-এর দশকের শুরুর দিকে এই পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারে যাওয়া হলো, এখন আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ফিরে যাওয়া হয়েছে। ষষ্ঠ পঞ্চবর্ষ বা পরিকল্পনার শেষ বছর চলছে, আগামী বছর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হবে। সুতরাং আমরা ওই মোটামুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনারই ফ্রেমে ঘুরপাক খাচ্ছি, কিন্তু নাম যাই হোক, পরিকল্পনা একটা তো দরকার এবং স্ট্র্যাটেজি দরকার। মধ্য আয়ের কথা বলা হলো, এখন মধ্য আয় শুধু এখন দেখুন নাইজেরিয়া বা পাকিস্তান তিন চার বছর আগে মধ্য আয়ের দেশ হয়েছে। ভারতে যেটা ডক্টর নাজনীন বললেন যে সত্যি কথা, এই যে মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, কিন্তু ভারতে তো দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা যদি আপনি তেন্ডুলকার লাইন ধরেন তাহলে এই এই 30% উপরে। সুতরাং এই এই সমস্যাটা থেকেই যাচ্ছে। আমার মূল বক্তব্য হচ্ছে যে মধ্য আয় আমরা 2021 সালে যেতে চাই এবং সেটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যও বটে, কিন্তু সেটাকে আরেকটু কোয়ালিফাই করলে ভালো হয়, ট্রানজিশনিং টু মিডল ইনকাম বা টু জিরো এক্সট্রিম পভার্টি, এই জাতীয়, মানে আমি চরম দারিদ্র্যকে নির্মূল করতে চাই বা দারিদ্র্যকে একটা ব্যাপকভাবে হ্রাস করতে চাই বা সমতামুখীন একটা উন্নয়নের দিকে যেতে, এইভাবে কোয়ালিফাই করে দেখলে জিনিসটা ভালো হয়। এবং সেটা করার জন্য আমাদের যেটা জোর দিতে হবে শব্দের, সেটা যত না মধ্য আয়ের দেশ, তার চাইতে বেশি আমরা হতে চাই মধ্যবিত্তের দেশ। আমরা দারিদ্র দূরীকরণের ডিসকোর্সের মধ্যে অনেক দিন ধরে আটকা পড়ে আছি, এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বুঝতে হবে যে আনস্কিল লেবারের একটা অ্যাসেন্ট হয়েছে, গত এক দশকে একটা উত্থান দেখতে পাচ্ছি, সেটা ওয়েজের রেট দেখলে বোঝা যায়, সেটা অন্যান্য নানাভাবে বোঝা যায়। যেমন ধরুন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টসদের কমিউনিটিতে প্রায় 70% হচ্ছে যারা মেট্রিক পাস করেনি তারা, বা রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরির যারা শ্রমিক তাদের 90% হচ্ছেন যে যারা মেট্রিক পাস করেননি তারা। তার মানে হচ্ছে যে একটা রিলেটিভলি আনস্কিল লেবারের মুভমেন্ট হয়েছে, কিন্তু হওয়া মানেই তারা যে মধ্যবিত্ত পরিণত হচ্ছেন তা কিন্তু নয়। মধ্যবিত্ত পরিণত হওয়ার একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে শিক্ষার সুযোগ, এবং সেইখানে একটা কিন্তু প্রচন্ড বৈষম্য সমাজে বাস করছে। উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা যাচ্ছে ইংরেজি শিক্ষার স্কুলে, আর মানে লোয়ার মিডল ক্লাস এবং মডারেট পুয়ার তাদের ছেলেমেয়েরা যাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে, আর চরম দরিদ্রদের ছেলেমেয়েরা কোথাও যাচ্ছে না। এইরকম পরিস্থিতিতে যে ডিভাইডেড সোসাইটিটা তৈরি হবে, তাতে করে আজকে গরিবী হটাও কিছুটা হলো বটে, কিন্তু তার ছেলেমেয়েরা ওই বংশানুক্রমে ওই বৃত্তের মধ্যেই ঘুরপাক খেতে থাকবে। তারা আর ওই আগের মতো যেটা ষাটের দশকে হয়েছে, গ্রাম থেকে এসে শহরে সিএসপি হয়েছে বা মানে সিভিল সার্ভিসে গেছে বা ইউনিভার্সিটির টিচার হয়েছে, এই প্রবণতাটা তখন আর থাকবে না এবং এটা থাকছেও না। এইটাকে যদি আমরা মূলগতভাবে অ্যাড্রেস না করতে পারি, তাহলে সমাজের বৈষম্য দূর করা যাবে না। আরেকটা হচ্ছে যে এইটা আমরা যদি আরো বড় আকারে স্বপ্ন দেখতে চাই, তাহলে আমাদের তো স্কিলিং অফ দ্য লেবার ইজ নেসেসারি। তার জন্য আমাদের কিছুটা হলেও সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এন্ড টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের দিকে জোর দিতে হবে। আমরা এখন পর্যন্ত যে সাকসেস অর্জন করেছি সেটা মূলত প্রাথমিক শিক্ষা এবং কিছুটা এডুকেশনের মাধ্যম, ছাত্রবৃত্তি ইত্যাদির মাধ্যমে কিছুটা আমরা মোবিলিটি
আপনি এর সঙ্গে কিছু যোগ করবেন?
না, আমি তিনটে কথা বলতে চাই আসলে, দুটো প্রশ্ন মিলিয়ে। একটা হচ্ছে যে প্রথমটা যেটা বলা হচ্ছিল যে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারের কথা, এটা পুরনো আলোচনা এবং আমরা জানি যে বিশ্বব্যাংকের এই পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারকে একটা সময় মধ্যমেয়াদী পরিকল্পনা বলে বিভিন্ন দেশে চালু হয়েছিল, বাংলাদেশেও সেটা করা হয়েছিল, এখন সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মধ্য আয়ের ব্যাপারটি, আমাদের কিন্তু মনে রাখতে হবে যে বিশ্বে বেশিরভাগ চরম দারিদ্র যারা, তারা কিন্তু মধ্য আয়ের দেশগুলোতেই বসবাস করছেন। সুতরাং আমি মনে করি অন্তত মানব উন্নয়ন দিক থেকে যে বাংলাদেশ মধ্য আয়ের চাইতেও, আমি মনে করি যে যদি আমরা উচ্চ মানব উন্নয়নটাকে লক্ষ্য হিসেবে নিতে পারি এবং আয় মধ্যই হোক কিংবা নিম্নই হোক, সে আয়কে যদি আমরা সেই উচ্চ মানব উন্নয়ন অর্জনের জন্য ব্যবহার করতে পারি, তবে সেটা বোধ হয় আমাদের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য অনেক বেশি শুভ হবে। আর তৃতীয়ত, নারীর ক্ষমতায়ন বিষয়ে একটি প্রশ্ন ছিল। এখন এই ব্যাপারে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে নারীর সক্ষমতা যে পরিমাণে বাড়ছে, তাদের কিন্তু সুযোগ সেই পরিমাণে বাড়ছে না। আর নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক আছে, একটি হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন, একটি রাজনৈতিক ক্ষমতায়ন, আর একটি হচ্ছে সামাজিক ক্ষমতায়ন। এখন অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের নারী সমাজ অনেক এগিয়ে এসছে, রাজনৈতিক দিক থেকেও আমি মনে করি যে তারা সামনে এগিয়ে আসছে, কিন্তু যদি সামাজিক দিক থেকে দেখি যে এখন পর্যন্ত যে বিভিন্ন ভাবে, অন্তত একটি বিষয় নিয়ে যদি আমি বলতে চাই যে গৃহভ্যন্তরে যে ধরনের সংঘর্ষ রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স যেটা রয়েছে, সেটার যদি আমরা ধরে নেই, তাহলে পরে আমরা বলতে পারি যে সেই ক্ষমতায়নের দিকে কিন্তু, অন্তত সামাজিক ক্ষমতায়নের দিক থেকে, এখনো কিন্তু প্রচুর ঘাটতি রয়ে গেছে। এবং সেই জন্য সামগ্রিক ক্ষমতায়নে শুধুমাত্র অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন না, সামাজিক দিক থেকে যে ক্ষমতায়ন, সেটার দিকেও দৃষ্টি দিতে হবে।
হ্যাঁ, ডক্টর নাজনীন আহমেদ, এই নারীর ক্ষমতায়ন বিষয়ে আপনি কিছু আলোকপাত করবেন?
জি, আমি যেটা বলতে চাই, ডক্টর সেলিম জাহান রাইটলি বলেছেন যে আমরা অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে আগের তুলনায় তুলনামূলকভাবে বেশ খানিকটা এগিয়েছি, কিন্তু সামাজিক ক্ষমতায়নে আমাদের পিছিয়ে আছে এখনো অনেক। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হতে পারি কিন্তু সামাজিকভাবে কিন্তু আমি এখনো বঞ্চনার শিকার? তাহলে আমার যে আইডিয়াটা ছিল যে অর্থনৈতিক ক্ষমতায়ন হলে সেটা সামাজিকভাবেও আমার সম্মান, আমার সমাজে আমার ভয়েস সেটাকে বাড়াবে, সেটার কিন্তু ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স সবসময় আমরা দেখি না। এবং কি অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটিও আসলে সুযোগের দৃষ্টি থেকে শুরু করে, আমরা এটা ভালো যে আমাদের এখন স্কুল এবং কলেজে মেয়েদের বৃত্তির যে পন্থাটি আছে সেটি আমাদের নারী শিক্ষায় যথেষ্ট হেল্প করছে, কিন্তু পাশাপাশি একথাও সত্য, এটাও আমরা গবেষণায় দেখেছি যে যে মেয়েরা আবার এসএসসি বা ওরকম একটা শিক্ষা নিয়ে পাশ করছে, তাদের জন্য যৌতুকের টাকা বাবা মাকে আরো বেশি দিতে হচ্ছে, কারণ যে সামাজিক অবস্থানে সে অবস্থান করছে, সে এখন এসএসসি পাশ করে এমন একটা ঘরে এসে স্বামী খুঁজছে যেখানে যৌতুকের প্রবণতা বেড়ে যাচ্ছে, তাহলে কি হলো? আমাদের কিন্তু উন্নয়ন, এই নারীর ক্ষমতায়ন আমরা চাইনি, এই অর্থনৈতিক ক্ষমতায়ন আমরা চাইনি। আমরা চেয়েছি সেই ক্ষমতায়ন, যে ক্ষমতায়ন নারীর সামাজিক রাজনৈতিক অবস্থানকে উন্নত করবে। এবং সেই জায়গায় আমি মনে করি আমরা যথেষ্ট পিছিয়ে আছি, এবং আমরা অনেক সময় মনে করি যে শুধু অল্প শিক্ষিত নারীরাই বোধহয় এই ক্ষমতা থেকে দূরে সরে আছেন, সেটি কিন্তু সত্য না। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় ডোমেস্টিক ভায়োলেন্সের যে চিত্রগুলো ফুটে উঠছে তাকে দেখা যাচ্ছে যে শিক্ষিত নারী সমাজ এবং কি উচ্চ শিক্ষিত নারী সমাজও এই ধরনের ভায়োলেন্সের সম্মুখীন। এবং আমি মনে করি যে নারীর ক্ষমতায়ন ততদিন পর্যন্ত পূর্ণতা পাবে না যতদিন পর্যন্ত আমরা তার সামাজিক ক্ষমতায়ন এবং এই ব্যাপারে অ্যাওয়ারনেস নিশ্চিত না করব। এবং সেক্ষেত্রে নারী কিন্তু অনেক টাকা বা অনেক অর্থবিত্তে অর্থনৈতিক ক্ষমতায়িত হয়েও সে কিন্তু দরিদ্র রয়ে যাবে।
আমাদের আরো বেশ কিছু প্রশ্নকর্তা আছেন। ফেসবুকে প্রশ্ন করেছেন দোহা কাতার থেকে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদের প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, যে দেশের জনগণকে বিদ্যুৎ ও গ্যাসের উচ্চ মূল্যের বিলের সঙ্গে চার্জার ও গ্যাস সিলিন্ডারের হিসাব কষতে হয় এবং এখনো ফুটপাতে বাস ও রেল স্টেশনে খোলা আকাশের নিচে অনাহারে নোংরা পরিবেশে বাস করতে হচ্ছে, সে দেশে দারিদ্র্য মোচন কতটা সহজ সাধ্য? তার এই প্রশ্ন এবং সেই সঙ্গে আমি আরো দুটো প্রশ্ন নিচ্ছি। পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী, হ্যালো।
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর থেকে বলছি। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিত বলেছেন এক বছর পর দেশের অতিদরিদ্র বলতে কিছু থাকবে না, অথচ বিশ্বব্যাংক বলেছে 2030 সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে। অর্থমন্ত্রীর আশাবাদ তার আগেই বাংলাদেশ এই লক্ষ্য অর্জন করতে পারবে। আমরা বাংলাদেশে লক্ষ্য করছি যে বিভিন্ন প্রকল্পে যে হারে দুর্নীতি বেড়েছে এবং এটা অপরিবৃদ্ধ রূপ ধারণ করেছে, সেখানে অর্থমন্ত্রী বাংলাদেশে বিশ্বব্যাংকের আশাবাদের আগেই বা তাদের লক্ষ্যমাত্রার আগেই বাংলাদেশে দারিদ্র্য মুক্ত করে ফেলবেন 4 বছরের মধ্যে, তার এই আশার ভিত্তি কি?
ধন্যবাদ। আরো একজন আছেন টেলিফোন লাইনে, যশোর থেকে তহিদ, হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর থেকে বলছি। আমরা যদি দেখি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সন্তোষজনক, আবার বিভিন্ন ভাবে আন্তর্জাতিক অঙ্গন থেকেও আমাদের দেশে প্রশংসা আছে যে আইলা সহ নানা ধরনের দুর্যোগের পরেও আমরা টিকে আছি খুব ভালোভাবে, কিন্তু আসলে আমাদের অগ্রগতিটা যে পর্যায়ে যাওয়ার কথা ছিল সে পর্যায়ে আমরা কেন যেতে পারছি না? আমাদের অর্থমন্ত্রী বলছেন, সম্প্রতি খুব বেশি ভাবে উনি উল্লেখ করছেন যে 2018 সাল নাগাদ আমাদের দেশে দরিদ্র মানুষ থাকবে না। এটা কি আসলে বাংলাদেশে যেটা আমরা 42 বছরে পারলাম না, 44 বছরে পারলাম না, সেটা এই মাত্র কয়েক বছরে কি আসলেই সম্ভব?
অর্থমন্ত্রীর এই উক্তি সম্পর্কে আমরা গোড়াতেই উল্লেখ করেছিলাম যে কয়েকদিন আগে, সপ্তাহ দুয়েক আগে, তিনি বলেছিলেন যে 2018 সাল নাগাদ বাংলাদেশে দরিদ্র লোক থাকবে না। এবং আবার মনিরুজ্জামান নাসিম আলী যে প্রশ্ন করলেন যে বিশ্বব্যাংক বলছে 2030, তো এই সব যে হিসেবের গরমিল, এ বিষয়ে ডক্টর সেলিম জাহান আপনি কি বলবেন?
প্রথমেই যে কথাটি আমি আগে বলেছিলাম সেটা হচ্ছে যে দরিদ্র লোক থাকবে না বা দারিদ্র শূন্যের পর্যায়ে নেমে আসবে, সেটা বহু ক্ষেত্রেই বলা হচ্ছে যে দারিদ্রের মধ্যেও কিন্তু নানান ভাগ আছে, চরম দরিদ্র, প্রান্তিক দরিদ্র, সেরকমের অনেক ভাগ আছে। তো সুতরাং দারিদ্র থাকবে না যখন বলা হচ্ছে, আমার মনে হয় সেটা চরম দারিদ্র, অর্থাৎ যেটাকে আমরা এক্সট্রিম পভার্টি বলে থাকি, সেটার দিকেই বোধহয় ইঙ্গিত করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে একটা সময় সীমারেখা বেঁধে নিয়ে কাজ করা ভালো, কিন্তু সেই সময় সীমারেখার মধ্যে সবকিছু অর্জিত হবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। যেমন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নিয়েও 2015 আগামী বছরই হচ্ছে সেটা শেষ বছর, কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে আগামী বছরেও পৃথিবীর বিভিন্ন দেশে সব সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে সেটা নিশ্চয়ই অর্জিত হবে না। কাজ চলতে থাকবে, যে পথে এগুচ্ছে দেশগুলো সেগুলোতে এগুতে থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা 2018 যাবে, কোনো কোনো ক্ষেত্রে 2019 যাবে। সুতরাং সময় সীমারেখা সামনে নিয়ে কাজ করে যাওয়া ভালো, কিন্তু তার মধ্যে সব অর্জিত হবে এটা বোধহয় আমার মনে হয় যে একটু উচ্চাসা হয়ে যাবে। আর তৃতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি যে দারিদ্র বিমোচন এবং দারিদ্র সংকোচন এটা কিন্তু দু রকমের বিষয়। দারিদ্র ক্রমাগত হ্রাস পাচ্ছে, দারিদ্র ক্রমাগত ভাবে সংকুচিত হয়ে আসছে, কিন্তু পুরোপুরি ভাবে দারিদ্র বিমোচিত হয়ে যাবে যে কোন দরিদ্র লোক কোন পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে, চরম পর্যায়ে বা মধ্য পর্যায়ে কোন পর্যায়ে থাকবে না, সেটা কিন্তু একটু দূরান্তের লক্ষ্যমাত্রা এবং সেটা পৌঁছতে প্রচুর সময় লাগে।
খুব সংক্ষেপে ডক্টর বিনায়ক সেন যদি এটা বলেন, আমাদের আরো দু একজন শ্রোতা রয়েছেন লাইনে, খুব সংক্ষেপে।
সংক্ষেপে বলছি যে এটা 2018 সালের মধ্যে চরম দরিদ্রই বোধ করি উনি বুঝিয়েছেন, ডক্টর সেলিম জাহান যেটা বলেছেন আমি তার সাথে একমত। অর্থমন্ত্রীর সাথে এক জায়গায় দেখা হয়েছিল, আমি ওটা চেষ্টা করেছিলাম ওনাকে ক্ল্যারিফাই করার জন্য, যে প্রজেকশন স্ট্যাটিস্টিক্স বলে যে এটা চরম দরিদ্র সম্ভব, এবং আমি তো আগেই বলেছি মিনি বুক পুশ দিলে এটা সম্ভব। কিন্তু এখানে বিপদের জিনিসটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক আয়োজনটি নেই। যেমন ধরুন আমাদের এখন তো নগরায়ন বাড়ছে এবং নগরের জনসংখ্যা প্রায় 35% এবং আগামী 5-10 বছরে নগরের সংখ্যাটা দাঁড়াবে প্রায় 50% মতো। কিন্তু নগর দরিদ্ররা কিন্তু এই যে ছাত্রী বৃত্তি এবং অন্যান্য যে সমস্ত সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি তার বাইরে, ঢাকা শহরের ক্ষেত্রে তো বলাই বাহুল্য। তো এই যে বাইরে তারা, এই যে ব্যাপক সংখ্যক দরিদ্র মানুষ, তারা হয়তো আয়ের বিচারে উঠে আসছেন, যেটা আগেও বলেছেন কেউ কেউ যে আয়ের বিচারে হয়তো গ্রামের দরিদ্রদের তুলনায় তাদের অবস্থা ভালো, রুটি রুজি ভালো, কিন্তু স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য যে সমস্ত সামাজিক কর্মসূচি সেগুলিতে তাদের অংশগ্রহণ সীমিত। এইটা এইটা যদি তাদের দিতে হয় আগামী 1 দশকে আরো বেশি হারে, তাহলে তো নতুন প্রাতিষ্ঠানিক আয়োজনের প্রয়োজন পড়বে। আমাদের দেশে আরবান লোকাল গভর্নমেন্ট নেই কোনো, এবং লোকাল গভর্নমেন্টের ঢাকা শহরে বহুদিন কোনো নির্বাচন হয় না, এবং ঢাকা শহরের ওয়ার্ডগুলো এমনকি উপজেলা বা ইউনিয়ন পরিষদে যেরকম একটা কাঠামো আছে, ঢাকা শহর বড় বড় শহরগুলোতে তো সেই কাঠামোটাও নেই। এই এই কারণে এখানে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ ছাড়া, এখানে নগর দারিদ্রদের সুবিধা সম্প্রসারণ করা ছাড়া, শুধুমাত্র গ্রোথের উপর নির্ভর করে এবং আয় উপার্জন বাড়িয়ে এই এইটা লক্ষ্যটা মাত্রাটা পৌঁছানো সম্ভব হবে।
ধন্যবাদ ডক্টর সেন। আমরা আরো প্রশ্ন দুই একটা নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে স্মিতা, হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি, তার মধ্যে 26% অর্থাৎ প্রায় 4 কোটি জনসংখ্যা আমাদের পভার্টি লাইনের নিচে রয়েছে। সরকারের পক্ষ থেকে যা করা সম্ভব যতদূর সম্ভব তা আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ করতে পারছেন এবং ফুলফিল হচ্ছে সেই তাদের টার্গেট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 16 কোটি জনসংখ্যা, এত ম্যাসিভ একটা অ্যামাউন্ট, এবং এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকার কিংবা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে, একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষে করাটা মনে হয় একটু বেশি কঠিনই হয়ে যাচ্ছে। তাই মূল সমস্যা যেটা জনসংখ্যা বৃদ্ধি, সেটা কমানোর প্রতি মনোযোগটা কি বেশি দেওয়া উচিত নয় কি?
আরো একজন প্রশ্নকর্তা আছেন ঢাকা থেকে, রুমানা ইসলাম রুমি, হ্যালো।
আসসালামু আলাইকুম, আমি রুমানা ইসলাম রুমি ঢাকা থেকে বলছি। বর্তমানে বাংলাদেশের দারিদ্র বিমোচনের যে অগ্রগতি গ্রহণ করা হয়েছে তা কতটুকু সাফল্য বয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? এক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার উপায় কি কি? ধন্যবাদ।
রুমানা ইসলাম রুমি, আপনার প্রশ্নের উত্তর বোধহয় বিস্তারিতভাবে এখানে আগেই আলোচিত হলো প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি বিষয়ে স্মিতা যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্ন নিয়ে আমি প্রথমে যাচ্ছি ডক্টর নাজদিন আহমেদের কাছে।
স্মিতা যে প্রশ্নটি করেছেন, আসলে এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই, কারণ আমাদের মতো যেখানে ভূমির সংকট আছে যে দেশে, সেখানে জনসংখ্যার গতি যতটা পারা যায় কম রাখা সেটাই তো চেষ্টাটা থাকা উচিত, এবং সেটার চেষ্টা আছেও আমাদের দেশে, এবং সেই চেষ্টাটি যথেষ্ট আমি মনে করি জোরে সোরেই করা হচ্ছে, কিন্তু তারপরেও সেই চেষ্টার ভেতরে অনেক রকম ত্রুটি রয়ে যায়, এবং চেষ্টা থাকা সত্ত্বেও আসলে হঠাৎ করে তো জনসংখ্যা, এটা তো এমন না যে বললাম আর কমে গেল। তো ওনার প্রশ্নের ব্যাপারে কোনো দ্বিমত নাই, জনসংখ্যা কমানো উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে আমাদের কিন্তু জনসংখ্যার একটা ডিভিডেন্ড এখন আছে, আমাদের কিন্তু আমরা যে দশকে যেভাবে যাচ্ছি আগামীতে, আগামী 20 বছর বা 30 বছর, তখন কিন্তু আমাদের মধ্যে ইয়াং যে জনসংখ্যা তাদের পরিমাণ বেশি থাকবে। এটার একটা ভালো দিক হচ্ছে যখন আপনার ইয়ুথ বেশি আছে তখন তারা একটা দেশের জন্য বড় কর্মশক্তি, অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য যদি আমি যথোপযুক্ত কর্মসংস্থান তৈরি করতে না পারি, যেটা স্মিতা আশঙ্কা প্রকাশ করেছেন, তাহলে কিন্তু এই ইয়াং গোষ্ঠী পরবর্তীতে আরেকটা বোঝায় পরিণত হবে। কাজেই আমাদের যে সুযোগটা এসেছে জনসংখ্যাকে কেন্দ্র করে এই ইউথদেরকে কাজে লাগানোর জন্য, শুধু দেশে নয় বিদেশেও তাদেরকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ বিনায়ক সেন একটু আগে বলছিলেন যে স্কিলড জনগণকে যাতে আমরা বিদেশে পাঠাতে পারি, আমার মনে হয় সেই জায়গায় মনোযোগ দিলে আর পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগগুলো অব্যাহত থাকলে আমাদের জনসংখ্যা আমাদের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে।
ধন্যবাদ। প্রসঙ্গটি নিয়ে আমরা হয়তো অন্যদের কাছেও যেতে পারতাম, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। আজকের এই অনুষ্ঠান অর্থাৎ বাংলাদেশে দারিদ্র বিমোচন অগ্রগতি ও সাফল্য, এ বিষয়ে প্যানেলিস্টদের প্রতি, প্যানেলিস্টরা যে বক্তব্য রেখেছেন সেজন্য তাঁদের প্রতি আমাদের সকৃতজ্ঞ ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সেলিম জাহান, ধন্যবাদ ডক্টর বিনায়ক সেন, এবং ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ আপনাদেরকে। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।